নমস্কার। অনুষ্ঠানের প্রারম্ভে সকল শ্রোতাবন্ধু গ্রহণ করুন আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তাহলে শ্রবণ করুন জীবনবাণী। প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার মুক্তির জন্য নিজ প্রাণ ক্রুশের উপরে বলি দিলেন। আমরা আবার তার মাধ্যমে খ্রিস্টের কাছে আসতে পারি। তিনি ক্রুশের উপর দেখিয়ে দিলেন তিনি ক্ষমাশীল ঈশ্বর। যদি আমরা বিশ্বাসে তাকে গ্রহণ করি এবং আমাদের পাপের ক্ষমা চাই, তিনি ক্ষমা প্রদান করবেন এবং তার সন্তান করে নেবেন। প্রিয় শ্রোতাবন্ধু, আপনি কি তার আহ্বানে সাড়া দেবেন? শুনুন তাহলে আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকের এই জীবনবাণীর অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। আজকের জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি গত অনুষ্ঠানে যে অংশ আলোচনা করেছিলাম তারপর থেকে গালাতীয় দুইয়ের অধ্যায় আলোচনা শুরু করব। এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে অথবা প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে আপনি আরও জানতে চান, তবে নিশ্চয়ই করে আমাদেরকে লিখে জানাবেন। আমাদের ঠিকানা যদি আপনার কাছে নেই তবে চটপট লিখে নিন।
আমাদের ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর 16925 কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী পোস্টবক্স নম্বর 16925 কলকাতা 700034।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। আমরা দেখি যে সাধু পৌলের লেখা রোমীয় 6 অধ্যায় বলা হয়েছে, বাপ্তিস্মে আমরা খ্রিস্টের সাথে কবর প্রাপ্ত হয়েছি, আমরা নূতন জীবনে উত্থাপিত হয়েছি এবং এখন আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি। সাধু পৌল বলেন, আমরা মাংসে তাহাকে জানি না, তিনি আর সেই গালিলীয় নন যিনি গালিল সমুদ্রের ধারে হেঁটে চলেছেন। আপনি যদি আজও সেই গালিল সমুদ্রের ধারে যান, সেখানে হাঁটেন, আপনি কিন্তু তাকে দেখতে পাবেন না। সেখানে তিনি নেই আজ, তিনি পিতা ঈশ্বরের ডান দিকে রয়েছেন, তিনি আমাদের জন্য সর্বদা বিনতি করে চলেছেন, তিনি হলেন গৌরবময় খ্রিস্ট। সাধু পৌল বলেছেন, আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হয়েছি। এই বিষয়ে আমরা গত অনুষ্ঠানে 2:20 দেখেছিলাম এবং তিনি বলছেন, তথাপি আমি জীবিত। কেমনভাবে আপনি বেঁচে থাকতে পারেন? তথাপি আমি নই কিন্তু খ্রিস্ট জীবিত। প্রিয় শ্রোতা বন্ধু, সেইটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তিনি আমার আপনার জন্য মরেছেন যেন আমি আপনি তাতে বেঁচে থাকতে পারি এবং যেন তিনিও বেঁচে থাকতে পারেন আমার মাঝে, এই জগতে এবং আপনার মাঝে। সাধু পৌল বলেন, মাংসে যে আমার জীবন তা ঈশ্বরের পুত্রে বিশ্বাসের দ্বারা, এবং সেই জীবন কেমন? বিশ্বাসে পরিত্রাণপ্রাপ্ত, বিশ্বাসে জীবনযাপন, অর্থাৎ বিশ্বাসে চলা, এর অর্থ হল আত্মায় চলা। আমি ঈশ্বরের পুত্রে বিশ্বাস দ্বারা জীবনযাপন করি। কি অপূর্ব, যিনি আমায় ভালোবেসেছেন এবং নিজেকে আমার জন্য দিয়েছেন, তিনি আমাকে ভালোবেসেছেন, তা স্বর্গে থেকে নয়, তিনি নিজেকে আমায় দান করলেন এই পৃথিবীতে এসে। ঈশ্বরের দান এবং মহাদান, সব থেকে উৎকৃষ্ট দান প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন দান। আপনি দান লাভ করতে পারেন শুধুমাত্র বিশ্বাসে। যে কোনো দানের ক্ষেত্রেই কিন্তু তা প্রযোজ্য। আপনাকে বিশ্বাস করতে হবে যিনি দাতা তিনি যথার্থ। আপনার বিশ্বাস করা প্রয়োজন যখন তিনি আপনার উদ্দেশ্যে বলেন এটি আপনার। আপনি যতক্ষণ না তা লাভ করেন, আপনাকে বিশ্বাসে হাত বাড়িয়ে দিতে হবে তা নেবার জন্য। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদেরকেও একইভাবে অনন্ত জীবন দিতে চান এবং আমাদেরকে তা গ্রহণ করতে হবে বিশ্বাসে। আমরা দেখি, আমায় বিশ্বাস করতে উদ্বুদ্ধ করে যে সম্ভবত সাধু পৌল খ্রিস্টের ক্রুশারোপণের সময় সেইখানে উপস্থিত ছিলেন। সাধু পৌল একজন ফরিসি ছিলেন এবং ফরিসিরাই প্রভু যীশুকে ক্রুশারোপণ করেছিলেন, বা তারাই ছিলেন কারণ। সাধু পৌল মণ্ডলীকে তাড়না করার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি খ্রিস্টের ক্রুশারোপণের সময় জেরুসালেমে গমলিয়েলের স্কুলে শিক্ষার জন্য যেতেন। আমি এ মনে করি না যে তার মতো উদ্যোগী ব্যক্তি খ্রিস্টের ক্রুশারোপণের দিন কখনো বাড়িতে বসে থাকতে পারেন। ঈশ্বরের বাক্য বলে যে ফরিসিরা যীশুকে ঠাট্টা বিদ্রুপ করেছিল, তারাই বলেছিল ক্রুশ থেকে নেমে এসো। তারপর আমরা দেখতে পাই তারা বসে বসে দেখেছিল তার মৃত্যু। নিশ্চয়ই সাধু পৌলও সেইখানে ছিলেন। সাধু পৌল গৌরবময় খ্রিস্টকে জেনেছিলেন, যিনি এই পৃথিবীতে মৃত্যু ভোগ করেছেন, কবর থেকে পুনরুত্থিত ও পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট। আর সাধু পৌল সেই দিনের কথা স্মরণ করে বলেছিলেন, আমি যখন সেখানে ছিলাম বিদ্রুপ করছিলাম, আমার ঠোঁট তার বিরুদ্ধে গিয়েছিল, আমি আমার ঘৃণা তার দিকে প্রকাশ করেছিলাম, কিন্তু তিনি আমাকে ভালোবেসেছিলেন আর নিজেকে আমার উদ্দেশ্যে দান করেছেন। তিনি নিজেকে মহান সর্বশ্রেষ্ঠ বলিদান রূপে দান করেছেন। সাধু পৌল নিজেকে পাপীদের মধ্যে অগ্রগণ্য বলে গণনা করেছেন এবং এটি বাস্তব সত্য। তিনি পাপীদের মধ্যে প্রধান ছিলেন এই কথাই বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি খ্রিস্টের বহুমূল্য সেই অবজ্ঞা যদি করেন, সেই বহুমূল্য জীবন যা তিনি আপনাকে আমাকে দিয়েছেন তা অবজ্ঞা করতে পারেন, তার থেকে সরে যেতে পারেন, তার বিরোধিতাও করতে পারেন, যেমন সাধু পৌল একদিন করেছিলেন। কিন্তু প্রভু যীশু জনতার উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তা জানে না। আপনি যদি তাকে ঘৃণাও করেন, মনে রাখবেন তিনি কিন্তু আপনাকে ভালোবাসেন ও নিজেকে আপনার জন্যই দান করেছেন। আসুন আমরা দুইয়ের অধ্যায় আমরা আলোচনায় রয়েছি এবং বিশেষ করে আজকের একুশ পদ থেকে আলোচনা করব। লেখা আছে এখানে, আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না, কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয় তাহলে সুতরাং খ্রিস্ট অকারণে মরিলেন। আসুন আমরা ঈশ্বরে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। পরম প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। তোমার বাক্য জীবন্ত সত্য এবং তুমি আমাদের মধ্যে উপস্থিত ঈশ্বর। তুমি তোমার আত্মার মধ্যে দিয়ে তোমার এই পবিত্র বাক্য আমাদের বুঝতে এবং জীবনে সেই মতো চলতে সাহায্য করো। আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ তুমি ক্ষমা করো। তোমার পরিকল্পনা জীবনে বুঝতে, উপলব্ধি করতে এবং সেই মতো জীবনে চলতে সাহায্য করো। আমাদের সঙ্গে সঙ্গে থাকো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি, তার দুইয়ের অধ্যায় একুশ পদ আপনাদের কাছে পাঠ করে শুনিয়েছি। এখানে প্রধান বিষয় যে পরিত্রাণের যদি অন্য কোনো উপায় থাকত, ঈশ্বর নিশ্চয়ই তা ব্যবহার করতেন। যদি কোনো নিয়ম, আইন বা ব্যবস্থা বা কোনো ধর্ম যদি পাপীকে ক্ষমা করতে সমর্থ হতো, তবে নিশ্চয়ই ঈশ্বর তা দিতেন। অসীম ঈশ্বরের কিন্তু একটিমাত্র উপায় ছিল আমাকে ও আপনাকে উদ্ধার বা রক্ষা বা পরিত্রাণ দান করতে। তিনি তাঁর একজাত পুত্রকে মৃত্যুর জন্য প্রেরণ করেছিলেন। তিনি মহান বলিদান করতে ইচ্ছা ছিলেন, আর সেই বিষয় আমরা এখানে দেখতে পাই। এখন আমি আসব তিনের অধ্যায়। এর আগে আমি আপনাদের কাছে সাধু পৌলের অভিজ্ঞতার কথা আলোচনা করেছি তিনটে পর্যায়ে, এখন আমরা দেখব গালাতীয়দের অভিজ্ঞতা। সাধু পৌল এখন গালাতীয়দের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের কাছে বলতে চলেছেন, তারা কেমন পরিত্রাণ লাভ করেছে, তারা ব্যবস্থা দ্বারা পরিত্রাণ পেয়েছে না প্রভু যীশুতে বিশ্বাস স্থাপন করে পরিত্রাণ পেয়েছে। আমি বিশ্বাস করি অভিজ্ঞতায় আমরা চারের অধ্যায়ও এই অভিজ্ঞতার বিষয়ে আলোচনা করব। তিনের অধ্যায় এক পদে লেখা আছে, হে অবোধ গালাতীয়েরা, কে তোমাদিগকে মুগ্ধ করিল? তোমাদের চক্ষের সম্মুখে যীশুখ্রিস্ট তো ক্রুশারোপিত বলিয়া স্পষ্টাক্ষরে লিখিত হইয়াছিলেন। সাধু পৌল বলছেন জ্ঞানহীন গালাতীয়েরা। তিনি বলছেন তোমরা তোমাদের মনকে ব্যবহার করছ না, তোমাদের কি বুদ্ধি লোপ পেয়েছে? তিনি গালাতীয়দের বাক্যের দ্বারা এঁকেছেন মনের মধ্যে। আমি বহু সময় ছবি দেখিয়ে লোকদের শিক্ষা দিয়ে থাকি। আমি কখনো কখনো আবাসস্তম্ভ ছবি না দেখিয়ে শিক্ষা দিই না। সাধু পৌলও তেমনই করেছেন। তিনি বলছেন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশীয় মৃত্যু যা সাধন করেছেন আমাদের জন্য এবং বিশেষ করে তোমাদের জন্য, তোমাদের পরিত্রাণ তা সম্ভবপর করেছে। দুই পদে লেখা আছে, কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাই, তোমরা কি ব্যবস্থার কার্য হেতু আত্মাকে পাইয়াছ, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? আমাদের এখানে খুব সতর্ক হওয়া প্রয়োজন। আপনার যেমনই অভিজ্ঞতা হোক, সুসমাচার কিন্তু সত্য। অনেকে তাদের অভিজ্ঞতা থেকে সত্যতা যাচাই করেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ঈশ্বরের বাক্যের সত্যের দ্বারা আমাদের অভিজ্ঞতার সত্যতা যাচাই করা প্রয়োজন। প্রত্যেক ব্যক্তির ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। একজন ভ্রান্ত শিক্ষকের কথা শুনেছি যে তার অভিজ্ঞতার দ্বারা তিনি শিক্ষা দিয়ে থাকেন। এরপর বিশেষ করে আরেকজন মহিলার কাছ থেকে শুনি যে তার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। আমি কার কথা অনুসরণ করব? সত্যি কথা বলতে কি, আমি কাউকেই অনুসরণ করব না। একবার একজনকে একটি পদ পড়ে বলতে শুনেছি, যেহেতু বিভিন্ন বাক্যের তর্জম অনুসারে ভিন্ন মতামত লোকে বলে, সেহেতু আমি আমার অভিজ্ঞতার কথা বলতে চাই। অথচ সেই ব্যক্তির অভিজ্ঞতা ঈশ্বরের বাক্য যা বলতে চাইছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন। সে তার সত্যের ভিত্তি করতে চেয়েছিল তার অভিজ্ঞতার দ্বারা। আপনি যা পারেন না, অভিজ্ঞতা যেন সুসমাচারকে সমর্থন করে। তিনি বলছেন, তোমরা কি ব্যবস্থার কার্য দ্বারা পবিত্র আত্মা পেয়েছিলে না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? বিশ্বাসের শ্রবণ হেতু বলতে কি বলেছেন সাধু পৌল? তিনি কি কানের কথা, শোনার কথা, বাক্য গ্রহণ কথা না বাক্যের কথা বলেছেন? আমার মনে হয় তিনি এই সবকটি বিষয়ই বলেছেন। এটি হল ক্রমোন্নতি পর্যায়। পরিত্রাণের নিমিত্ত আপনার আমার কিছু শোনার প্রয়োজন, কারণ সুসমাচারের মাধ্যমে ঈশ্বর আপনার আমার জীবনে কিছু সাধন করেছেন এবং তা আমাদের জানা প্রয়োজন। এই অংশে সাধু পৌল বহু প্রশ্নের উপস্থাপনা করেছেন। তিনি তাদেরকে একটু পেছনের দিকে তাকাতে বলছেন এবং বলছেন, দেখো তোমাদের জীবনে কি ঘটেছিল, এবং ছটি প্রশ্ন তিনি রেখেছেন তাদের অভিজ্ঞতা সম্বন্ধীয়। প্রথম প্রশ্ন করেছেন, তোমরা কি ব্যবস্থার কার্য হেতু আত্মাকে পাইয়াছ না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? বাইবেলের নতুন নিয়মে, এমনকি বাইবেলের পুরাতন নিয়মে কোথাও পাওয়া যায় না কেউ ব্যবস্থার কার্য দ্বারা পবিত্র আত্মা পেয়েছে, বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু তাকে পাওয়া যায়। আমাদের জীবনের পরিবর্তনের প্রমাণ হল পবিত্র আত্মা। রোমিও তার 8:9 বলা হয়েছে, তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রইয়াছ। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগকে বাস করে, কিন্তু খ্রিস্টের আত্মা যাহা নাই সে খ্রিস্টের নয়। আবার বাইবেলের নতুন নিয়মে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে তিনি 1:13 বলেছেন, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। এখন আমরা যাব দ্বিতীয় প্রশ্ন যা সাধু পৌল করেছেন গালাতীয়দের। 3:3 তা লেখা আছে, তোমরা কি এমন অবোধ আত্মাতে আরম্ভ করিয়া এখন কি মাংসে সমাপ্ত করিতেছ? সাধু পৌল বলছেন, যদি পবিত্র আত্মা তোমাদের পরিবর্তন দান করেছে, খ্রিস্টের কাছে এনেছে এবং এখন পবিত্র আত্মাতে জীবন ধারণ করে এমনকি তোমরা ব্যবস্থার কাছে ফিরে যেতে চাও যা তোমাদের মাংসকে নিয়ন্ত্রণের জন্য দেওয়া হয়েছিল, এবং ভাবো তোমরা কি ইচ্ছামতো জীবন ধারণ করতে চলেছ। লক্ষ্য করুন এখন কি প্রশ্ন করছেন। বিশেষ করে আমরা 4:5 দেখি, তোমরা এত দুঃখ কি বৃথাই ভোগ করিয়ে যদি বাস্তবিক বৃথা হইয়া থাকে, বলো দেখি। যিনি তোমাদেরকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্য হেতু তাহা করেন না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? আমরা দেখতে পাচ্ছি যে সাধু পৌল এখানে তাদের মাঝে সেবা কার্যের কথা উল্লেখ করেছেন। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে তার প্রেরিতত্ব সম্পর্কে ইহুদি শিক্ষকেরা আক্রমণ করেছিল। তিনি পরে এসেছেন এই কথাই বলছেন যে 12 জন যে যিশুর শিষ্য ছিল তাদের মধ্যে তিনি ছিলেন না। যিশুর ১২ জন মনোনীত শিষ্যদের মধ্যে সত্যি তিনি ছিলেন না, আর প্রভু যিশুর সেবার সময়ও তিনি ছিলেন না, কিন্তু পরে এসেছেন। তিনি স্মরণ করিয়েছেন, তিনি তাদের দেশে এসে সুসমাচার প্রচার করেছেন ও আশ্চর্য কার্য সাধিত হয়েছে। তিনি তা ব্যবস্থার কার্য দ্বারা সাধন করেননি, তিনি তাদের মাঝে প্রচার করেছিলেন প্রভু যিশুকে, যিনি তাদের জন্য মৃত্যুভোগ করেছেন, কবরস্থ হয়েছেন ও আবার তিন দিন পরে উঠেছেন বেঁচে, এবং তাঁর উপরই তারা বিশ্বাস স্থাপন করেছে। যখন তারা সেই কাজ করেছিল তখন তাদের মাঝে আশ্চর্য কাজ সাধিত হয়েছিল, তারা নবজন্ম প্রাপ্ত হয়েছিল, রূপান্তরিত হয়েছিল। সাধু পৌলের কাছে প্রমাণ ছিল যে তিনি প্রেরিত। তখনকার দিনে প্রেরিতদের চিহ্ন দেওয়া হতো। আমি যা বুঝি, প্রেরিতদের সকল প্রকার আত্মিক বর দান ছিল, যেগুলি আমরা বাইবেল শাস্ত্রে পাই। তাদের সকল চিহ্ন বরদানগুলি ছিল। সাধু পৌল অসুস্থদের সুস্থ করতে পারতেন, তিনি মৃতকে জীবিত করেছেন। প্রেরিত পিতর ১২ জন শিষ্যের অন্যতম এই চিহ্ন বরদানের দ্বারা আশ্চর্য কাজ করেছেন। তখনকার দিনে মনে রাখতে হবে যে প্রেরিতদের এই চিহ্নগুলি ছিল, কারণ তখনও সুসমাচার প্রকাশিত হয়নি। সেই কারণে প্রেরিতেরা আমাদের ঈশ্বরের বাক্য জানিয়েছেন, এখন আমাদের জীবনে সেই কোণের প্রস্তর প্রভু যীশুখ্রিস্টে বিশ্বাসে গেঁথে উঠেছে, এবং সেই বিশ্বাস যার ভিত্তি দান করেছেন প্রেরিতেরা ও ভাববাদীগণ, যা তাদের সেই শিক্ষা সত্যকে তাদের আশ্চর্য কার্য করার ক্ষমতা প্রত্যয় দান করেছে। তাদের সেই চিহ্নরূপ বরদান ছিল। আমাদের ঈশ্বরে বাক্য দানের পর তা কিন্তু অন্তর্নিহিত হয়েছে, প্রেরিতদের সময়ের পর থেকে তা অন্তর্নিহিত হয়েছে। এখানে আমাদের জানা প্রয়োজন যে সাধু পৌল গালাতিয়ে একজন ফরিসি হিসাবে ব্যবস্থার প্রচারক রূপে যাননি, কিন্তু একজন খ্রিস্টের সুসমাচার প্রচারের প্রেরিত হিসাবে গিয়েছিলেন। সংক্ষেপে আমরা দেখলাম যে বিশ্বাসে ধার্মিক গণিত হওয়ার অভিজ্ঞতা গালাতিয়ারা লাভ করেছিল, তাই তিনি প্রশ্ন করেছিলেন, কে তোমাদিগকে মুগ্ধ করিল? এই অংশে তিনি পবিত্র আত্মার কথা আর উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে তারা ব্যবস্থার দ্বারা পবিত্র আত্মা লাভ করেননি, পবিত্র আত্মা তাদের জীবনের পরিবর্তনের এক প্রমাণ। এটা জানা প্রয়োজন যে আমাদের অথবা গালাতীয়দের যেমনই অভিজ্ঞতা হোক না কেন, সুসমাচার হল সত্য যা আমাদের দ্বারা প্রভাবিত হয় না। তাহলে প্রভু যীশু আমাদের জন্য কি করেছেন? আমাদের অভিজ্ঞতা সুসমাচারকেই সমর্থন করে। সুসমাচারের যথেষ্ট অভিজ্ঞতা আমাদের জীবনে তা নিশ্চিত করে। প্রথমে তিনি অব্রাহামের উদাহরণ দিচ্ছেন। এই অংশে বিশ্বাসে ধার্মিকতা লাভের বিষয় অব্রাহামের উদাহরণ থেকে তিনি বুঝিয়েছেন। তারপর রূপকভাবে হাগার ও সারার বিষয় আমাদের ৪ অধ্যায় পর্যন্ত শিক্ষা দান করে। ৩ অধ্যায় ৬ পদে লেখা আছে, যেমন অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন আর তাহাই তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। এই পদটি আদিপুস্তক তার ১৫ অধ্যায় ৬ থেকে উদ্ধৃত করে অব্রাহামের বিষয় বলা হয়েছে। এই পত্রে আবার রোমিও তার ৪ অধ্যায় ৩ পদের উদ্ধৃত করেছেন। এই উদাহরণ অব্রাহামের প্রথম দিকের জীবনের বিশ্বাসের বিষয়, বিশ্বাসে ধার্মিক গণনা বিষয় অব্রাহাম এক উৎকৃষ্ট উদাহরণ। সাধু পৌল গালাতীয় ও রোমিও উভয় পত্রে ব্যবহার করেছেন এই উদাহরণ। আমরা কখনো বলতে পারি না অব্রাহাম ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হয়েছিলেন, কারণ মসির ব্যবস্থা তখনও আসেনি, যা অব্রাহামের ৪০০ বৎসর পরে এসেছিল। আবার এও বলা যায় না যে তিনি সুন্নত হওয়াতে ধার্মিক গণিত হয়েছিলেন, কারণ তাকে ধার্মিক গণনার পর তিনি সুন্নাত হয়েছিলেন। সুন্নাত হওয়া ছিল অব্রাহামের ধার্মিক গণিত হওয়ার প্রমাণ। যেমন বাপতিস্ম গ্রহণ একজন বিশ্বাসী প্রমাণ তার খ্রিস্টে বিশ্বাস, সুন্নাত হওয়া বা বাপতিস্ম গ্রহণ একজনকে পরিত্রাণ দান করে না, এগুলি কিন্তু পরিত্রাণের প্রমাণ, তা হল আভ্যন্তরীণ কার্যের বহিঃপ্রকাশ। এই ঘটনা আদিপুস্তক পুনরোধ্যায় যখন অব্রাহাম তার ভাতসপুত্র লোটকে উদ্ধারের নিমিত্ত পূর্বীয় রাজার সাথে যুদ্ধে জয়লাভ করেন, যখন সদম ও ঘমরার রাজা অব্রাহামকে উপঢৌকন হিসাবে কিছু দিতে চান, তিনি তা নিতে অস্বীকার করেন। ঈশ্বর অব্রাহামের কাছে উপস্থিত হয়ে তখন প্রতিজ্ঞা করেন, আমি তোমার ঢাল ও আমি তোমার মহাপুরস্কার। অব্রাহাম একজন বাস্তব সম্পন্ন ব্যক্তি, তিনি ঈশ্বরের সাথে সোজাসুজি কথা বলতে লাগলেন। আমি মনে করি ঈশ্বর এমনই চান আমাদের কাছে। অব্রাহাম বললেন, আমার কোনো সন্তান নেই, আর আপনি প্রতিজ্ঞা করেছেন আমার সন্তান হবে। ঈশ্বর বললেন, অব্রাহাম, আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম। ঈশ্বর আগেই বলেছিলেন যে তার বংশধর সমুদ্র তীরের বালুকণার ন্যায় হবে। এখন তিনি অব্রাহামকে বললেন, আকাশের দিকে তাকিয়ে দেখো। নিশ্চয়ই তখন সন্ধ্যাকাল ছিল। আমাকে কেউ বলেছেন ওই অঞ্চলে খোলা চোখে 5000-এর বেশি তারা দেখতে পাওয়া যায়, আর 16-ইঞ্চি টেলিস্কোপ দিয়ে আপনি 50,000 তারা দেখতে পাবেন। আমি জানি না 100-ইঞ্চি বা 200-ইঞ্চি টেলিস্কোপ দিয়ে কত তারা আপনি দেখতে পাবেন। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো টেলিস্কোপ নেই যার দ্বারা তখনকার সময় ওখানে কত তারা দেখা যেত তা গোনা যায়। ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন, যেমন তুমি ওই তারাগুলো গুনতে পারো না, তেমন তোমার বংশধরদের গুনে পারবে না। আপনি কি জানেন অব্রাহামের কি উত্তর ছিল? আর তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাহার পক্ষে তা ধার্মিকতা বলিয়া গণ্য করিলাম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এই বিষয়ে আমরা আগামী অনুষ্ঠানে আরও বিশদভাবে শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আসুন প্রার্থনায় অবনত হই। পরম প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি যে তুমি যুগপর্যায়ে যুগে যুগে সত্য জীবন্ত ঈশ্বর। তুমি আমাদের মাঝে কার্যকারী এবং তুমি আমাদেরকে বিশ্বাস দান করে থাকো, যেমনভাবে তুমি অব্রাহামের হৃদয়ে বিশ্বাস দিয়েছিলে এবং তিনি তোমাতে বিশ্বাস করেছিলেন এবং ধার্মিক গণিত হয়েছিলেন। তুমি আমাদের সমস্ত সন্দেহ অবিশ্বাস এবং আমাদের নিজেদের কর্মের দ্বারা তোমাকে লাভ করার যে প্রচেষ্টা থেকে আমাদেরকে বিরত করো। তোমার ইচ্ছা পরিকল্পনা বুঝতে সাহায্য করো। প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।
প্রিয় শ্রোতাবন্ধু, আজকের সময় এখানেই শেষ। আপনি যদি প্রভু যীশু খ্রিস্ট ও তাঁর জীবন সম্পর্কে জানতে চান, তাহলে শীঘ্রই আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।